স্যার ফজলা হাসান আবেদ, ব্র্যাক নারীর ক্ষমতায়নে, অর্থনৈতিক অগ্রগতিতে, বিশেষ করে ক্ষুদ্র ঋণ, নানা উন্নয়নমূলক কার্যক্রম, আপতকালীন ত্রাণ সেবাও দিয়ে থাকে, আপনাদের এই কার্যক্রম সম্পর্কে কিছু বলুন।
আমি তো ব্র্যাকের কার্যক্রম আরম্ভ করেছিলাম 1972 সালে, প্রধানত আপনার রিলিফ আর পুনর্বাসন। বাংলাদেশ থেকে যারা ভারতে গিয়েছিলেন তারা যখন প্রত্যাবর্তন করতে আরম্ভ করলেন জানুয়ারি মাসে 1972 সালের, তখন আমি একটা ছোট এলাকায় প্রত্যন্ত অঞ্চলে সুনামগঞ্জের, সেখানে 200 গ্রাম নিয়ে কাজ আরম্ভ করি ত্রাণ আর পুনর্বাসনের কল্পে। এবং সেই কাজ যখন বছর খানেক পরে শেষ হয় তখন আমরা প্রায় 10,400 বাড়ি বানিয়েছিলাম, সেখানে স্বাস্থ্যসেবা, কৃষি কাজে যাতে আবার লোকজন ফিরে যেতে পারে তার জন্য লাঙল, গরু, ধানের বীজ সমস্ত সরবরাহ করেছিলাম। তখন যখন এই কাজ শেষ হলো বছর দেড়েক পর, তখন ভাবলাম যে বাংলাদেশের মানুষ এত গরিব, দরিদ্র, যে আমরা পুনর্বাসনের কাজ শেষ করার পরেও এরা দরিদ্রই থেকে যাবে। তখন আমার মনে হলো যে বাংলাদেশ যদি সত্যিকারের দারিদ্র বিমোচন করতে হয় তাহলে আমার সারাটা জীবন এবং আমার একটা সংগঠন তৈরি করে সারাটা জীবনে এই কাজেই ব্যস্ত থাকতে হবে। এবং সেই ধারণা থেকে আমি ব্র্যাকের কার্যক্রম আরম্ভ করি। আস্তে আস্তে অনেকগুলো দারিদ্রের বিভিন্ন বহুমাত্রিকতা যে আছে, শুধু যে ইনকাম আর এমপ্লয়মেন্টের জন্যই দারিদ্র লোকের দারিদ্র হয় তা না, সুযোগের অভাব, স্বাস্থ্যের অভাব, স্বাস্থ্য সেবার অভাব, শিক্ষার অভাব, সমস্তগুলো অনেকগুলো অভাব সেগুলো মিটাবার চেষ্টা করেছি একটা একটা করে। আমরা এটাও চিন্তা করেছিলাম যে যখন যদি শিশু মৃত্যু হার বেশি থাকে তাইলে আমাদের জন্মহারও অধিকই থাকবে। শিশু মৃত্যুর হার কমাবার জন্য ডায়রিয়ার যে লবণ গড়ে স্যালাইন বানিয়ে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে গিয়ে শিক্ষা দেওয়া সেই কাজ করি। এবং পরে আমরা ইমিউনাইজেশন টিকা দান, টিকা দেওয়া আরম্ভ করি। শিশু মৃত্যুর হার কমার ফলে আস্তে আস্তে আমরা দেখতে পাই একজন মহিলা 2.2 বাচ্চা হয়, এখন শিশু মৃত্যু হার 2,255 জায়গায় নেমে এসছে 44-এ।
এটা একটা বিরাট অর্জন, এবং সে কারণে কি আপনারা নারী শিক্ষার উপরে বিশেষ করে জোর দেন?
নারী শিক্ষার উপরে জোর দিয়েছি আরো অনেকগুলো কারণে। একটা হলো নারীর ক্ষমতায়নের জন্য, এবং তারপর নারীর সাধারণত দেখা যায় মেয়েদেরকে শিশু বয়সে বিয়ে দিয়ে দেয়। আমরা ভাবলাম যে এদেরকে যদি শিক্ষা দেওয়া যায়, তাদেরকে যদি অর্থ করে কোনো কাজে লাগানো যায় তাহলে হয়তো আর্লি ম্যারেজ কমানো যাবে, এবং আস্তে আস্তে তা কমেছে। এবং আমরা এটাও দেখেছি, আমরা আপনারা যদি দেখেন যে আজ যে বাংলাদেশ চায়নার পরেই সবচেয়ে বড় বস্ত্র রপ্তানিকারক দেশ, সেটার কারণ যদি আমরা খুঁজি তাহলে আমরা দেখবো যে প্রথমে আমরা মেয়েদেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়ন করেছি এবং তারপরে তাদের শিশুদেরকে শিক্ষা দিয়েছি। আমরা প্রায় 7 মিলিয়ন মানে 70 লক্ষ শিশুকে শিক্ষা দিয়েছি, প্রাইমারি এডুকেশন, রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চায়নার পরেই। সেটার কারণ যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা দেখবো যে এইসব কাজগুলো যেগুলো আমরা 70-এর, 80-এর এবং 90-এর দশকে করেছি তারই ফল আমরা এখন পাচ্ছি, একটা বড় গার্মেন্ট সেক্টর গড়ে উঠেছে। তো এইগুলো অনেকগুলো কাজ আমরা করেছি যেগুলো হয়তো অনেকে জানেন না, কিন্তু এইগুলোর ফল আস্তে আস্তে আমরা পাচ্ছি।
স্যার, আপনি যেমনটি বলছিলেন ক্ষুদ্র ঋণ, বর্তমানে ক্ষুদ্র ঋণ নানা সমালোচনার সম্মুখীন হচ্ছে। আপনার সংস্থায়, আপনার প্রতিষ্ঠানে আপনি একটু আগেই বললেন ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে, এই সম্পর্কে আপনার মতামত?
ক্ষুদ্র ঋণ সমস্যা তেমন কিছু নয়, ক্ষুদ্র ঋণ সম্বন্ধে কতগুলো ভুল ধারণা লোকের আছে এবং সেই জন্য অনেকে মনে করেন যে ক্ষুদ্র ঋণ হয়তো একটু এক্সপ্লয়েটেটিভ মনে হতে পারে, কিন্তু ক্ষুদ্র ঋণের চাহিদা কিন্তু বাংলাদেশে এখন অনেক। আমরা এই বছর প্রায় 12,700 কোটি টাকা ঋণ দিয়েছি গত বছরের 2013 সালে, এবং এই বছর প্রায় 16,000 কোটি টাকা ঋণ দিব। ঋণের চাহিদা তো আছে এবং ঋণ নিয়ে লোকে উপকৃত হচ্ছে, যেমন ঋণ নিয়ে কেউ কেউ হয়তো উপকৃত হচ্ছে না, দুই একজন তো ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে ফেল করে, তো সেটা কিছু অংশ পাবেন আপনি। কিন্তু প্রধানত ক্ষুদ্র ঋণের একটা বড় প্রোগ্রেস আমরা দেখতে পাই যে বাংলাদেশের গ্রামে গঞ্জে যে একটা বিরাট উন্নতি হয়েছে সেটা কিন্তু ক্ষুদ্র ঋণ কারণে কিছুটা হয়েছে, সেটা সম্বন্ধে কোনো সন্দেহই নাই। এখন বাংলাদেশে কেউ ক্ষুধার্ত থাকে না, তার কারণ হলো ক্ষুদ্র ঋণ এত সহজলভ্য। খালি যে ব্র্যাক করছে তা না, গ্রামীণ ব্যাংক আছে, অন্যান্য সংস্থাও করছে, এবং প্রায় 2 কোটি 30 লক্ষ লোক ক্ষুদ্র ঋণের উপকার ভোগী এবং সেজন্য বাংলাদেশের গ্রামে গঞ্জে একদিকে যেমন ক্ষুদ্র ঋণের চাহিদাও আছে, সরবরাহ আছে, অন্যদিকে আবার আমাদের দেশ থেকে অনেক লোক বিদেশে গিয়ে তারা যে অর্থ উপার্জন করেন তার একটা বড় অংশ বাংলাদেশে আসে, প্রায় $13 বিলিয়ন মতন। এগুলো সব মিলিয়ে বাংলাদেশ একটা 10-15 বছরের মধ্যে হয়তো একটা মধ্য আয়ের দেশে আমরা পৌঁছাবো।
অনেকের মতে বাংলাদেশের এনজিও গুলো তাদের প্রভাব বাড়াতে চায়, এমনকি রাজনীতিতেও, এ সম্পর্কে আপনার মতামত কি?
রাজনীতিতে আমাদের কেউ এনজিওদের থেকে কেউ যে রাজনীতিতে গিয়েছে তাকে তো আমরা জানি না, দুই একজন হয়তো চেষ্টা করেছিল। আমার ধারণা আমরা কেউই রাজনীতিতে যেতে চাই না, আমরা যেই কাজ আছি সেই কাজেই আমরা নিজেদেরকে ব্যস্ত রাখছি। আমি তো অনেকবারই কেয়ারটেকার গভর্নমেন্টে যাওয়ার সুযোগ পেয়েছি কিন্তু আমি কখনোই যাই নাই, কাজেই আমি তো মনে করি যে এনজিওরা রাজনীতি বিমুখ নয়, রাজনীতি রাজনীতিবিদরাই করুন, আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করছি। আমি মনে করি যে পৃথিবীর অনেকগুলো দেশ থেকে বাংলাদেশে এনজিওদের যে প্রভাব এটা অনেক বেশি। এখন আপনি পাবেন প্রায় প্রতিটি গ্রামে কোনো না কোনো এনজিও কাজ করে, এমএ পাস বিএ পাস ছেলেপেলেরা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকছে। এগুলো কিন্তু আগে বাংলাদেশও আর আগে কখনো দেখা যায়নি। এখন যে শিক্ষিত যুবকরা গ্রামে গঞ্জে কাজ করছে এটা কিন্তু বাংলাদেশে কখনো ছিল না আগে, পাকিস্তানের সময় তো নাই, ব্রিটিশের সময় তো নাই। নতুন অনেকগুলো ধারা আমাদের দেশে এসছে বিকজ অফ, তার কারণ হলো আমরা নিজের দেশকে স্বাধীন দেশ হিসেবে পেয়েছি, আমরা আমাদের দেশকে গড়তে চাই। এবং এটা কম বড় কথা নয় যে বাংলাদেশ থেকে একটা দরিদ্র দেশ থেকে আমরা এখন আবার 11টি অন্যান্য দেশে গিয়ে
বহির্বিশ্বে বিশেষ করে আফগানিস্তানে ব্র্যাকেট প্রায় হাজারখানেক স্কুল রয়েছে এবং সেখানে নারী শিক্ষার বিরুদ্ধে হুমকিও দেওয়া হয়। আফগানিস্তানে আপনাদের কার্যক্রম সম্পর্কে কিছু জানতে চাই।
হুমকি সত্ত্বেও আফগানিস্তানের মেয়েরা লেখাপড়া করতে চাচ্ছে এবং আমরা সেগুলো চালিয়ে যাচ্ছি। কোনো কোনো এলাকায় একটু অসুবিধা হচ্ছে, দু একবার হয়তো স্কুল বন্ধও রাখতে হয়েছে, কিন্তু স্কুলগুলো কিন্তু এখনো চলছে। এবং আমরা এই বছরই ক্যানাডিয়ান সরকার থেকে $20 মিলিয়ন পেয়েছিলাম এবং তা দিয়ে আবার কাজ আরো বাড়ানো হয়েছে। তো আফগানিস্তান ইলেকশন তো হলো, আমরা আশা করি যে ইলেকশনের পরে একটা গণতান্ত্রিক সরকার হয়তো আসবে এবং তার মাধ্যমে আমার ধারণা যে আমরা কাজ করে যেতে পারবো আফগানিস্তানে। কিন্তু আমরাই একমাত্র তৃতীয় বিশ্বের উন্নয়ন সংস্থা যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে কাজ করছে, আন্তর্জাতিকভাবে কাজ করছে। তো আমরা আশা করি যে আগামী কয়েক বছরে আরো কয়েক জায়গাতে আমাদের নতুন অফিস হবে, হয়তো জাপানে হবে, হয়তো ব্রাসেলসে হবে, নেদারল্যান্ডস হবে, এরকম কতগুলো দেশে আমাদের এফিলিয়েট অর্গানাইজেশন হবে যারা টাকা পয়সা মোবিলাইজ করতে পারবে এবং আমরা আমাদের কাজকর্ম আরো বড় পরিসরে আন্তর্জাতিক ভাবে কাজ করতে পারবো এবং অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়ার জন্য, তাদের দেশেও দরিদ্র জনগণ আছে এবং সেই দরিদ্র জনগণ যাতে আমাদের কাছ থেকে উপকৃত হয় আমাদের সংগঠন থেকে, সেই জন্য আমরা তাদের সঙ্গে আমাদের যে
ব্র্যাকের মডেলটাকে এমব্রেস করতে চাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে,
এবং সেটা মোটামুটি ভালোই কাজ করছে। যেখানেই যাচ্ছি আমরা, আপনি জানেন যে আফগানিস্তানে আমরা সবচেয়ে বড় এনজিও, আমরা ইউগান্ডাতে সবচেয়ে বড় এনজিও,
এবং প্রত্যেকটা দেশে যে যে নামগুলো আপনি বললেন, পাকিস্তান বলুন, শ্রীলঙ্কা বলুন, ইউগান্ডা বলুন, লাইবেরিয়া বলুন, প্রত্যেকটা দেশে হয় যুদ্ধ হয়েছে, না হয় যুদ্ধ চলছে এবং সামাজিক পরিস্থিতি খুবই খারাপ, সেখানে আপনাদের অর্গানাইজেশন অনেক কাজ করছে এবং সফল হচ্ছে। একটু বাংলাদেশের দিকে ফিরে যাই, যে বাংলাদেশে কিছু উগ্রবাদী দল নারী শিক্ষা এবং নারীর উন্নয়নের বিরোধী, সেই প্রেক্ষিতে নারীর এই অগ্রগতি অব্যাহত রাখাটা কিভাবে নিশ্চিত করবে?
অগ্রগতি তো রাখতেই হবে, তবে যে দু চারটি উগ্রবাদী দল এইসব করে তারা কিন্তু খুবই ছোট সংগঠনগুলো, এরা কিন্তু বড় কোনো হুমকি নয় আমাদের জন্য। এবং আমরা যে আমাদের স্কুল পুড়িয়েছিল যেটা ছিল 1990-এর দশকে, তারপর থেকে কোনো স্কুলে আর পুরানো হয়নি এবং যে স্কুলগুলো একবার পুড়িয়েছিল আমাদের গ্রামের জনগণ আবার সেইগুলো ঝটঝট করে আবার নতুনভাবে তৈরি করে ফেলেছে এবং আমরা আমাদের কাজ ঠিক মতোই চালিয়ে গেছি। এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে খালি স্কুল করলে আর শিক্ষা দিলে হবে না, শিক্ষার মান উন্নত করতে হবে এবং শিক্ষার মান উন্নত করার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার, নতুন কারিকুলাম, নতুন মেথড অফ টিচিং, নতুন টিচার্স ট্রেনিং, এইগুলো করার জন্য আমি একটা ইউনিভার্সিটিও করেছি এবং ব্র্যাক ইউনিভার্সিটির মাধ্যমে আমাদের কতগুলো ইনস্টিটিউট তৈরি হয়েছে, যেখানে একটি হল ইনস্টিটিউট ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট। সেখানে বাংলাদেশের যত ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর আছে তাদের জন্য একটা এমএ কোর্স আমরা তৈরি করছি কলাম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে। সেই কোর্সে প্রায় 35 জন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এখন এক বছরের ডিগ্রি করছে আমাদের ইউনিভার্সিটিতে। সারা বাংলাদেশের যত স্কুল আছে সবগুলোর শিক্ষার মান উন্নত করা দরকার, কারণ আমরা চাই যে আমাদের জাতি যাতে উন্নত হয় সেজন্য তো উন্নত মানের শিক্ষাও দরকার সবার জন্যই।
স্যার, আপনার এবারকার আমেরিকা সফর সম্পর্কে যদি কিছু বলেন।
আমেরিকাতে এসেছিলাম, প্রথম ছিল যে হার্ভার্ড ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউট আমাকে মহেন্দ্র লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ করেছিল, এবং সেটি পরশু আমি মহেন্দ্র লেকচার দিব হার্ভার্ডে। কিন্তু তার আগে এখানে আবার একটি অর্গানাইজেশন আছে অ্যাকুমেন ফান্ড, সেটার অ্যাডভাইজারি বোর্ডে আমি আছি, বোর্ডের মিটিং ছিল, সেটাতে যোগদান করেছি, এবং কালকে যাব বস্টন, এবং তারপরে আমি যাব টরন্টো, 28 তারিখ যাব মায়ামিতে, একটা বড় কনফারেন্স হচ্ছে এডুকেশনের উপরে, টারশারি এডুকেশনের উপরে, উচ্চশিক্ষার উপরে। আমরা যে সমস্ত কাজকর্ম করছি, করার চেষ্টা করছি, সেগুলো আমরা তুলে ধরতে পারবো।
স্যার ফজলে হাসান আবেদ, আপনার এই স্বল্প সময়ের সফরে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।